দাও ইখলাস এমন মোরে
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। দর্শক, পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানে যেমনটি আপনারা জানেন যে পরিবার থেকে শুরু করে সমাজের মধ্যে যত অসঙ্গতি রয়েছে, যত অনিয়ম রয়েছে, যত রোগ ব্যাধি জীবাণু ভাইরাস রয়েছে, বিভিন্ন নামে যে নামেই আমরা আখ্যা দেই না কেন, এই বিষয়গুলোকে চিহ্নিত করে এনে এর প্রতিকার সম্পর্কে আলোচনা করা এবং এর ভয়াবহ দিক সম্পর্কে তুলে ধরা এবং এ থেকে কী করে উত্তরণ ঘটানো যায় সে সম্পর্কে আলোকপাত করাই হচ্ছে এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। আমরা জানি যে মানুষ সামাজিক জীব, আমরা বলেও থাকি যে ম্যান ইজ সোশ্যাল বিং, মানুষ হচ্ছে সামাজিক জীব। সেই আদিম যুগ থেকে, প্রাচীনকাল থেকে মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করে আসছে, আজও কিন্তু এর ব্যতয় ঘটেনি সমাজে। কেননা মানুষ কখনো একা বসবাস করতে পারে না, তাই তো মানুষকে দলবদ্ধ হয়ে পরিবারের সাথে সমাজবদ্ধ হয়ে বাস করতে হয়। আর এই সমাজে বসবাস করতেই গিয়ে, পরিবারে বসবাস করতেই গিয়ে বাধে নানান বিপত্তি, নানান এর মধ্যে অসঙ্গতি রয়েছে, অনিয়ম রয়েছে, নানান ধরনের ব্যাধি রয়েছে। আর এই ব্যাধিগুলো পরিবার থেকে শুরু করে সমাজকে একদম ভিতর থেকে কুরে কুরে খেয়ে ফেলছে, সমাজকে গোটা পরিবারকে অন্তঃসার শূন্য করে ছেড়ে দিচ্ছে। আজও খুব চমৎকার একটি বিষয় নিয়েছি আমরা, কি সেই ব্যাধি যেই ব্যাধি পরিবার এবং সমাজকে আক্রান্ত করে রেখেছে, যেই ব্যাধির সঠিক প্রতিকার যদি আমরা না করি, সঠিক চিকিৎসা যদি না করি, তাহলে এই পরিবার এবং সমাজ এক সময় দেখা যাবে যে মরণ ঘাতক যে ভাইরাস ব্যাধি রয়েছে আমাদের, আত্মিক ব্যাধি বলতে পারি, মানুষের পারিবারিক ব্যাধি বলতে পারি, সামাজিক ব্যাধি বলতে পারি, সেই ব্যাধিগুলো পরিবার এবং সমাজকে অক্টোপাসের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। এ থেকে যেন মানুষ কোনোভাবেই পরিত্রাণ পাচ্ছে না। একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ, পরিবার, সমাজ, রাষ্ট্র গড়ে তুলতে চাচ্ছে মানুষ, কিছু মানুষ রয়েছে আমরা যারা চেষ্টা করছি যে পরিবেশটাকে একটু সুন্দর করব, সমাজটাকে একটু সুন্দর করব, যে সমাজে থাকবে না কোনো হানাহানি, থাকবে না কোনো কাটাকাটি মারামারি, থাকবে না কোনো ধরনের কোনো অনিয়ম অসঙ্গতি। তাদের সেই প্রয়াস, তাদের সেই প্রচেষ্টাকে সাধুবাদ জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন। আজও একটি বিষয় আমরা নিয়েছি, চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, লর্ড অফ ব্লেসিংস রিসাইটিং দরুদে পাক আপন বিলাভেড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ওয়ান অফ দ্য বেনিফিট অফ রিসাইটিং দরুদ, যেমনটি হাদিসে পাকে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, কি ইরশাদ করেছেন, আউলান নাসি বিয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সলাহ, যে তোমাদের মধ্যে কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার অধিকতর নিকটবর্তী হবে যে আমার প্রতি সবচেয়ে অধিক দুরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ, কিয়ামতের সেই কঠিন দিনে আমরা যদি চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের নৈকট্য অর্জন করতে, তাহলে আমাদের দুনিয়ায় অধিক হারে দরুদে পাক পাঠ করতে হবে। আমি মাঝে মাঝে বলেও থাকি যে আপনি পেরেশানগ্রস্ত, দরুদে পাক পাঠ করে নিন। আপনি অসুস্থ, দরুদে পাক পাঠ করে নিন। আপনি ঋণগ্রস্ত, দরুদে পাক পাঠ করে নিন। আপনাকে নানান ধরনের দুশ্চিন্তা, ভয়, ভীতি গ্রাস করে রেখেছে, দরুদে পাক পাঠ করুন। কবি কতই না সুন্দর বলেছেন, হর দর্দ কি দাওয়া হ্যায় সাল্লি আলা মুহাম্মদ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আসুন ভালো ভালো কিছু নিয়ত করে নিই আমরা। যেহেতু হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রু মিন আমালি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দ্যান হিজ অ্যাকশনস, সো লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম, বিফোর লিসেনিং সুন্না ইন্সপায়ার্ড ডিসকাশনস। অন্যান্য নিয়তের সাথে অন্তত একটা নিয়ত আসুন আমরা সংযুক্তি ঘটাই, আর তা হচ্ছে এই, জাস্ট ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড উই উইল ওয়াচ দিস প্রোগ্রাম ফর গেইনিং দ্য স্যাটিসফ্যাকশন অফ অল মাইটি আল্লাহ আজ্জা ওয়া জাল। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান আমরা দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভিক্ষাবৃত্তি। জি হ্যাঁ, ঠিক শুনেছেন, কি বলবো এটাকে, পারিবারিক ব্যাধি, সামাজিক ব্যাধি, রাষ্ট্রীয় ব্যাধি শুনবো আজ। রয়েছেন বিজ্ঞ মুবাল্লিগিন আমার সাথে আজকে স্টুডিওতে, রয়েছেন মাদানী চ্যানেলের পরিচিত মুখ সৈয়দ মোহাম্মদ আলফসানি আত্তারি, এরপর রয়েছেন আমাদের মাদানী চ্যানেলের আরও একজন বিজ্ঞ মুবাল্লিগ মোহাম্মদ মুনাওয়ার আত্তারি মাদানী। সরাসরি আমি মুনাওয়ার ভাইয়ের কাছে চলে যাব যে মুনাওয়ার ভাই, আজকে সমাজে যখন আমরা দেখছি, সমাজ যখন উন্নতির দিকে যাচ্ছে, দেশ যখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে, উন্নতির যে বিষয়টা রয়েছে এটার সংজ্ঞাটা খুব ব্যাপক। উন্নতি বলতে আজকে থেকে 30 বছর আগে আমরা ফিরে যাই, 40 বছর আগে আমরা ফিরে যাই, দেশের অবস্থা কেমন ছিল, মানুষের আর্থিক অবস্থা কেমন ছিল, মানুষের উপজীব্য কেমন ছিল, সেই পরিস্থিতি থেকে এখন কেমন আছি। তো স্বাধীনতা পরবর্তীতে মানুষ অনেকটাই অভাব অনটন বিভিন্ন ধরনের কষ্ট ক্লেষ্টের ভিতর দিয়ে মানুষ অতিবাহিত, সেই দিন থেকে আজকের দিন কি ভালো নয়, উত্তম নয়? অবশ্যই ভালো একটা অবস্থানে আমরা আছি আলহামদুলিল্লাহ, এটা নিঃসন্দেহে, এর মধ্যে কোনো তর্কের কোনো অবতারণা নেই। আমার বিষয় সেটি নয়, আমার বিষয় হচ্ছে যে আজকে মানুষ, সমাজ যখন এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে, পরিবার যখন এগিয়ে যাচ্ছে, পরিবারের সদস্য বৃন্দ যখন সকলে মিলে প্রচেষ্টা চালাচ্ছে পরিবারকে, পরিবারের অগ্রগতির জন্য, উন্নতির জন্য, এর মাঝেও সমাজে কিছু কিছু মানুষ ভিক্ষাবৃত্তির পেশাকে বেছে নিচ্ছে। এই যে ভিক্ষাবৃত্তি, এর কুফল সম্পর্কে, এর প্রতিকার সম্পর্কে, ভয়াবহ দিক সম্পর্কে আজকে আমরা শুনব। কথা বাড়াবো না, যাবো মুনাওয়ার ভাইয়ের কাছে। মুনাওয়ার ভাই, কি বলবেন এর সম্পর্কে?
বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম খুবই চমৎকার একটি ধর্ম এবং পূর্ণাঙ্গ একটি জীবন বিধান, এর নামই ইসলাম। আর ইসলামের মধ্যে যত সুন্দর, সাবলীল এবং ভালো বৈশিষ্ট্যপূর্ণ জিনিসগুলো আছে, সেগুলোকে সবসময় উৎসাহ প্রদান করা হয়, আর নিকৃষ্ট, খারাপ, লোকচোখে যেগুলো দৃষ্টিকটু মনে হয়, সেগুলোকে সবসময় ইসলাম অ্যাভয়েড করে চলে। তো আমাদের ইসলামের মধ্যে অনেক কিছুই বৈধ, আবার অনেক কিছু অবৈধ, আবার অনেক কিছু বৈধ হওয়ার পরেও সেটা ক্যাটাগরি হিসাবে এটাকে নিম্নমানের বলা হয়েছে।
জি,
তারই একটি হলো ভিক্ষা করা, ভিক্ষাবৃত্তি। যে মানুষ ইসলামের মধ্যে কিছু শর্ত সাপেক্ষে ভিক্ষা করার অনুমতি তো দেয়া হয়েছে, কিন্তু বলা হয়েছে ইসলামের মধ্যে যত বৈধ জিনিস আছে তার মধ্যে কয়েকটি বিষয় আছে যেগুলোকে অতি নগণ্য এবং নিকৃষ্ট বলা হয়েছে, এবং ইসলাম সমর্থন করে না, কিন্তু কিছু শর্তে এটাকে অনুমতি দিয়েছে মাত্র। তো সেই ধরনের কাজের মধ্যে একটি হলো ভিক্ষাবৃত্তি। তো কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভিক্ষা করাকে, অপরের কাছে হাত পাতাকে, এই বিষয়টাকে শর্তের মাধ্যমে কয়েদ করে দিয়েছেন, বন্দি করে দিয়েছেন, লিমিটেশনের মধ্যে নিয়ে এসেছেন। সেটা হলো যে তিন শ্রেণীর ব্যক্তি, সমাজে থাকুক, পরিবারে থাকুক, রাষ্ট্রের মধ্যে যেখানে থাকুক না কেন, যদি এই তিনটি শর্ত পাওয়া যায় তাহলে সে নিজে এই পেশাটা গ্রহণ করতে পারবে। তাও কোন সময় পর্যন্ত প্রিয় দর্শক? যতক্ষণ পর্যন্ত তার প্রয়োজন থাকবে। প্রয়োজন নেই, সে সাথে সাথে এই পেশা থেকে ফিরে আসবে। ওই পেশা অবলম্বন করা তার জন্য আর বৈধ না। নাম্বার এক, সে যদি ঋণগ্রস্ত থাকে, এমন ঋণগ্রস্ত তার কোনো সম্পদ নেই। নাম্বার দুই, তার সহায় সম্পদ সব বিনষ্ট হয়ে গেছে। নাম্বার তিন, সে একেবারে নিঃস্ব। আচ্ছা, এখন তো বর্তমানে সবাই বলে, যারা ভিক্ষা করে, আমি নিঃস্ব, আমি ফকির ইত্যাদি। তো বলা হয়েছে তার খানদান থেকে, তার বংশ থেকে যদি ওই ব্যক্তির তিনজন সাক্ষী থাকে যে হ্যাঁ আসলে এই ব্যক্তি ভিক্ষার উপযুক্ত এবং সে নিঃস্ব, তাহলে সে ভিক্ষা করতে পারবে। তো কতটুকু সময়? পূর্বেই বলেছি, ওই সময় পর্যন্ত যতটুকু তার প্রয়োজন থাকে। প্রয়োজন নেই, তার জন্য আর ভিক্ষা করা হালাল নয়। তো এই একটা বিষয়। তো আমরা জানতে পারলাম যে আসলে ভিক্ষা ইসলামের মধ্যে শর্ত সাপেক্ষে বৈধ হলেও নির্ধারিত সময় পর্যন্ত বৈধ, তাও এটা অতি নিকৃষ্ট একটি
অবস্থার পরিপ্রেক্ষিতে।
এখন বর্তমান প্রেক্ষাপটে যেটা দেখা যায়, এটা আসলে কোনো পেশা না। এটা যখনই পরিস্থিতির শিকার হয়
জি,
তো শর্ত সাপেক্ষে সেটা অনুমতি পেয়ে যায়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে পবিত্র রিজিকের সন্ধান না করে, হাদিসে পাকের যেই হালাল রিজিকের তাকিদ রয়েছে সেই প্রচেষ্টা না চালিয়ে, আল্লাহ পাক যে বলেছে ইবাদত বন্দেগী নামাজের পরে জমিনে ছড়িয়ে পড়ার জন্য, সে আয়াতে কারিমা অনুসরণ না করে সবচেয়ে পবিত্র রিজিক হলো নিজের হাতে উপার্জন করা এবং ব্যবসা করে হালালভাবে উপার্জন করা, সেই পন্থা অবলম্বন না করে মানুষ কী করে যাচ্ছে? ভিক্ষা শুরু করে দিয়েছে। আচ্ছা, শুধু ভিক্ষা শুরু করেনি রফিক ভাই
জি,
ভিক্ষার মাধ্যমে আরও দলবল তৈরি করে নিজেদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেটা ইসলাম বিরোধী, বিকলাঙ্গ করে নিজে নিজে কষ্ট স্বীকার করে
পুরানোর জন্য, মানুষের মানুষ যেন সহানুভূতি প্রকাশ করে,
এমন কিছু যদি করে যেটার কারণে তার সহানুভূতি বৃদ্ধি, বা এমন কিছু করে তারা ভিক্ষা করছে, অথচ টোটাল প্রক্রিয়াটার মধ্যে এটা হারাম, নাজায়েজ, এবং ইসলাম কখনো এটা সমর্থন করে না। তো এই যে বিষয়গুলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রিজিকের মধ্যে বলেছে নিজ হাতে কামাই করা। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে ইসলাম আলহামদুলিল্লাহ পরিপূর্ণ জীবনবিধান, এবং ইসলামের মধ্যে এই কাজগুলো অতি নিকৃষ্ট হিসাবে ধরা হয়, যে এভাবে অভিনয় করে, হারাম পন্থা অবলম্বন করে এবং ভিক্ষা হিসাবে ভিক্ষাবৃত্তিটাকে গ্রহণ করে নেয়, তো আমাদের উচিত হবে এগুলো থেকে বেঁচে থেকে নিজেকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য নিজে পরিশ্রমী হওয়া এবং হালাল পেশা অবলম্বন করা।
ইনশাআল্লাহ আজওয়াজেল, কিছু কল রয়েছে, আমরা কল সামিল করব, এরপর দেখি দর্শক আমাদের কাছে কী জানতে চেয়েছেন, সেই কলগুলো আমরা সামিল করব, এরপর সেই অনুযায়ী আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার বাড়ি মুন্সিগঞ্জ। আজকে অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, খুব সুন্দর অনুষ্ঠান, আমার জন্য দোয়া করবেন।
অবশ্যই দোয়া করি, আল্লাহ তাআলা আপনার প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্তকে আল্লাহ তাআলা কল্যাণকর করে দিক।
আমিন।
আপনার জন্য আল্লাহ তাআলা আসান করে দিক, দুনিয়া ও আখেরাতকে সব কিছুকে আল্লাহ তাআলা সুন্দর করে দিক, নেক হায়াত দান করুক। জি, পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম আব্দুল মুত্তালিব, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নেত্রকোনা। আপনাদের আজকের বিষয় ভিক্ষাবৃত্তি। আমি অনুষ্ঠানটি দেখছি, সমাজের মানুষকে ভিক্ষা থেকে কিভাবে নিরুৎসাহিত করা যায় এ বিষয়ে কিছু বললে ভালো হতো।
মাশাআল্লাহ, নাইস কোশ্চেন। মানুষকে ভিক্ষাবৃত্তি থেকে কি করে নিরুৎসাহিত করা যায়, কি করে এই পথ থেকে মানুষকে ফিরিয়ে আনা যায়, অবশ্যই ইসলাম সে সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছে যে কি করলে মানুষ ভিক্ষাবৃত্তি থেকে মানুষ দূরে সরে আসবে। আমরা শুনবো সে সম্পর্কে। কল করার জন্য অনেক অনেক ধন্যবাদ, সঙ্গেই থাকুন। আপনার যথাসময়ে ইনশাআল্লাহ তাআলা আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। জি, পরবর্তী কল।
এখন একটা অনুষ্ঠান চলতেছে, আপনাদের কথাগুলো শুনি তো কথাগুলো ভালো লাগে।
কথাগুলো ভালো লাগে আর ভালো কেনই বা লাগবে না, ভালো লাগারই কথা। কোরআন হাদিসের আলোকে যে কথাগুলো হয় মানুষকে ইসলামের দিকে আহ্বান করা, শান্তির দিকে আহ্বান করা, কল্যাণের দিকে আহ্বান করা, মানুষকে মুক্তির দিশা দেখানো, মানুষকে নাজাতের পথ দেখানো, মানুষকে জান্নাতমুখী করা, এই যে কথাগুলো, এগুলো ভালো কেনই বা লাগবে না। কল করেছেন, অনেক খুশি হয়েছি। আল্লাহ তাআলা আপনাকে এর উত্তম প্রতিদান দান করুক।
আমিন।
সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। আলোচনা চলছে, আরও আমরা শুনবো আলোচনা। তো আমি আলফিসানি ভাইয়ের কাছে আসব। আলফিসানি ভাই, যেহেতু আপনি আজকের বিষয় সম্পর্কে আপনি জেনেছেন যে ভিক্ষাবৃত্তি, তো এই ভিক্ষাবৃত্তিকে সমাজে একটা ঘৃণ্য কাজ হিসাবে, যদিও এটা পেশা না, আমরা এটাকে পেশা হিসাবে ট্রিট করতে পারি না, কিন্তু তারপরও এটা একটা পেশায় পরিণত হয়েছে, অস্বীকার করা যাবে না, অনস্বীকার্য। এখন এই ভিক্ষাবৃত্তি মানুষ, এক শ্রেণীর মানুষ আছে যে খুব উইলিংলি, মানে শর্টকাটে টাকা কামানোর একটা পথ হিসাবে কিছু কিছু মানুষ, আমি বলবো না সবাই, তবে সমাজে দেখা যায় যে এমনও কিছু মানুষ আছে যে যারা আপনার এই ভিক্ষাবৃত্তি করে মোটামুটি বাড়ির মালিক হয়ে গেছে। তথ্য উপাত্য নিয়েই কথা বলছি। এবং এমনও দেখা যায় মাযাল্লাহ, যে এই ভিক্ষার বৃত্তির সাথে উপার্জিত অর্থ দ্বারা সেই অর্থকে সে ইন্টারেস্টের উপরে সে খাটায়, মানুষকে সেই টাকাটা দিয়ে থাকে, এমনও প্রমাণ রয়েছে। এবং যার সাথে ঘটেছে তার, মানে তার কাছ থেকে এই বিষয়টা সরাসরি জেনেই আমি বলছি। তো এই যে বিষয়ে যখন এত স্পর্শকাতর একটা দিক আমরা যাচ্ছি, একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ এবং সমাজ, মানুষ ইচ্ছা করলেই যে কোনো একটা পেশা গ্রহণ করতে পারে, হোক সেটা ছোট্ট পেশা। কথায় আছে যে নবীর শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত করো সবে। তো মেহনত করে অনেক কিছুই আমরা করতে পারি। তো এই ভিক্ষাবৃত্তি সম্পর্কে কি বলবেন আপনি?
বিসমিল্লাহির রহমানির রহিম। নিঃসন্দেহে ভিক্ষা করা আমাদের ইসলাম ধর্মে একটা অসম্মানজনক একটা পেশা।
জি,
বৈধ উপায় এবং পবিত্রভাবেই আমাদেরকে অর্থ উপার্জন করতে হবে। ইসলাম এই বিষয়ে আমাদেরকে নির্দেশনা দেন এবং দিক নির্দেশনা উৎসাহ প্রদান করেছেন, কারণ ইবাদতের সঙ্গে আমরা যে ইবাদত করব, আল্লাহ পাকের রিয়াজত করব, আল্লাহ পাকের রাজি এবং খুশি করব, তো এই ইবাদতের সঙ্গে আর্থিক সামর্থ্য জড়িত। আপনি দেখুন, জামা কাপড় পরিধান করবেন, আপনি দান খয়রাত করবেন, আপনি খাবার খাবেন, নিজের শক্তি অর্জন হলেই তো আপনি ইবাদত করবেন।
অফকোর্স,
তো এই ইবাদতের সঙ্গে আর্থিক সামর্থ্য জড়িত। ইবাদত এবং দোয়া কবুল হওয়ার জন্য হালাল জীবিকা এবং বৈধ উপার্জন হলো পূর্ব শর্ত,
খুবই জরুরি।
কেননা আপনার যদি উপার্জনই পবিত্র না হয়,
জি,
তাহলে তো আপনার ইবাদত কবুল কিভাবে হবে? মহান আল্লাহ পাক এ ব্যাপারে আমাদেরকে বলেছেন, আল্লাহ পাক হচ্ছেন সবার রিজিক দাতা, এবং আঠারো হাজার মাখলুকাত আল্লাহ পাকের সৃষ্টি, সেই সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। পাখি কীভাবে খালি পেটে ঘর থেকে বের হয় আর সেই সন্ধ্যাবেলায় নিরে ফিরে পেট ভর্তি করে, সেই পেট ভর্তি করে দেয় কে? মহান আল্লাহ তাআলা। তো এই মহান আল্লাহ তাআলা যেভাবে পাখির রিজিক দান করেন সেভাবে মানুষের রিজিকও দান করেন। তো আল্লাহ পাক মানুষের জন্য রিজকান করিমা, সম্মানজনক জীবিকা, এবং এর অর্জন, এর কৌশল এবং উপার্জনের যে মাধ্যম, এটা হতে হবে হালালান তাইয়্যিবা,
সুবহানাল্লাহ,
বৈধ ও পবিত্র। কোরআন মাজিদের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক এভাবে ঘোষণা দিয়েছেন হালাল তাইয়্যিব খাওয়ার জন্য। এবং দেখে থাকবেন বুজুর্গানে দিনদের যে সিরাত অধ্যয়ন করে দেখা যায় যে তারা বিখ্যাত দূরের কথা, তারা হালাল রোজগারের প্রতি এতটাই তারা ই করতেন যে বাজারের খাবার সেটা খরিদ করে খাওয়া সেটা হালাল নিঃসন্দেহ, কিন্তু তারা সেটা খাওয়া থেকেও বিরত থাকতেন, তাকওয়ার পরিপন্থী কাজ মনে করতেন। খাওয়া জায়েজ কিন্তু তাকওয়ার পরিপন্থী মনে করে তারা এই খাবারগুলো গ্রহণ করতেন না,
বিরত থাকতেন।
তো দেখুন রফিক ভাই, আজকের টপিকটা আমাদের সমাজের সাথে, সমাজের চিত্র এটার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। এক্ষেত্রে আমরা দেখা যায় যে মুমিন ব্যক্তির কখনো এই ভিক্ষা এটা পেশা হতে পারে না। যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পরমকাপেক্ষিতাকে শুধু সর্বনাশা, অভাব, অসম্মানজনক, অপমানজনক দেনার ক্ষেত্রে অনুমোদন করেছেন, যেটা আপনার মুনাওয়ার ভাই একটু ডেফিনেশন করেছেন। এ প্রসঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সতর্ক বাণী শ্রবণ করুন, আমাদের জন্য এটা খুবই জরুরি। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে যে অভাবের কথা মানুষের কাছে প্রকাশ করে তার অভাব দূর হবে না, বরং যে তা আল্লাহর কাছে নিবেদন করে নিশ্চয়ই আল্লাহ তার জন্য যথেষ্ট। এই হাদিসি কারিমার প্রতি যদি আমরা একটু নজর দেই যে আমরা আমাদের যে চাহিদা, আমাদের যে কষ্ট, আমাদের যে সমস্যাবলীগুলো, আসলে কি আমি মহান রব তাআলার দরবারে ফরিয়াদ করি? উত্তর হয়তো আসবে, চিন্তা করবে আমি কবে বলেছিলাম আমি নিজেও জানি না, ইয়া আল্লাহ আমি অভাবগ্রস্ত অভাবকে দূর করে দাও, ইয়া আল্লাহ আমি প্রেশানগ্রস্ত প্রেশান দূর করে দাও, ইয়া আল্লাহ আমার ঘরে খাবার নেই তুমি খাবারের ব্যবস্থা করে দাও, ইয়া আল্লাহ আমার এটা সমস্যা তুমি সমস্যা দূর করে দাও, পর মুখাপেক্ষিত থেকে আমাকে কি বাঁচাও, তোমার মুখাপেক্ষি করো। এ ধরনের দোয়া আমি কবে করেছি এটা হয়তো আমার মেমোরির মধ্যেও নেই, কিন্তু হাদিসে পাকের মধ্যে এটাই দেখা যায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। সেই উত্তম আদর্শ আমাকে বলছেন যে তুমি তোমার প্রয়োজনগুলো, তোমার যে প্রয়োজনগুলো রয়েছে, তোমার যে সমস্যাবলী রয়েছে, তুমি একমাত্র আল্লাহ পাকের নিকট বলো। কিন্তু আমরা যে কোনো কারণেই আমরা প্রথমেই এই সমস্যাগুলো মানুষের কাছে বলি, কিছু দরকার হলে, কিছু ই হলে, যা কিছু হোক না কেন, টাকার প্রয়োজন রয়েছে, যা কিছু রয়েছে আমরা মানুষের কাছেই বলি বেড়াই এবং মানুষের কাছ থেকেই সাহায্য প্রার্থনা করে বেড়াই। যাই হোক, মানুষের কাছে চাওয়াও যাবে, কিন্তু চাওয়ার ক্ষেত্রে যেটা ই রয়েছে, আর এই হাদিসে পাকের সারমর্ম যদি আমরা ধরি তাহলে এটা অনেক উপর লেভেলের যারা মানুষ তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, যারা ঘরের মধ্যে, আমরা কিতাবে পড়েছি যে খাবারের জন্য ঘরের মধ্যে যে আটার যে জাতাকল সেটা কি চালু হয়ে যায়, আটা খুদ বা খুদ বের হয়ে যায় এবং সেটা দিয়ে আপনার ক্ষুধা নিবারণ হয়, এভাবেও কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। না, আল্লাহ ওয়ালাদের কাজ, তো আল্লাহ ওয়ালাদের পদঙ্ক অনুসরণ করাই আমাদের কাজ। কিন্তু ভিক্ষা বৃত্তি যেটা আমাদের সমাজে উঠে এসেছে চিত্র, এর মধ্যে রফিক ভাই আমি যদি একটু বলতে যাই যে এই ভিক্ষাবৃত্তিকে আমি পাঁচ ভাগে বিভক্ত করতে পারি।
আচ্ছা,
নাম্বার এক প্রকৃত ভিক্ষুক, নাম্বার দুই কৃত্রিমভাবে সৃষ্ট ভিক্ষুক, নাম্বার তিন মৌসুমি ভিক্ষুক, নাম্বার চার উত্তর অধিকারী ভিক্ষুক, এবং নাম্বার পাঁচ ব্যবসায়ী ভিক্ষুক। এখন এটা আমি ইনশাআল্লাহ তাআলা আশা করি আস্তে আস্তে করে এটার ডেফিনেশন দিব যে এটা আসলে এই ভিক্ষাবৃত্তি যে হচ্ছে আমাদের দেশের মধ্যে। মনে রাখবেন 2006 সালে একটি আপনার জাতীয় দৈনিকে প্রকাশ হয়েছিল যে মোট ভিক্ষুকের সংখ্যা 5,95,925 জন পুরো বাংলাদেশের মধ্যে।
আচ্ছা,
কিন্তু তৎকালীন সময় অনেকেই বলেছিলেন যে ভিক্ষুকের প্রকৃত সংখ্যা আরও অনেক বাড়বে, প্রায় বর্তমানে কিন্তু প্রায় 15 লাখের বেশি
শুধু ঢাকা শহরের মধ্যে যদি আপনি দেখেন তাহলে 30,000 উল্লেখ করা হয়েছিল, হয়তো এর চেয়েও বেশি হবে ভিক্ষুকের সংখ্যা। কিন্তু এখন এখানে প্রশ্ন হচ্ছে যে রমজান মাসে এর আবার সংখ্যা বেড়ে যায়, 3 লাখের উপরে চলে যায়, এই 30,000 থেকে 3 লাখ হয়ে যায়। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা যে এই বিক্ষোভ আমরা কাউন্ট করছি, এতজন বিক্ষোভ আছে, এর প্রকৃত বিক্ষোভ, কৃত্রিমভাবে সৃষ্ট বিক্ষোভ, মৌসুমি বিক্ষোভ, উত্তরাধিকারী বিক্ষোভ এবং ব্যবসায়ী বিক্ষোভ, আমরা এটা পার্টিকুলার আমরা কীভাবে ই করব। এখন যারা ব্যবসায়ী বিক্ষোভ, উত্তরাধিকার সূত্রে বিক্ষোভ, এখন তাদের সামনে প্রকৃত বিক্ষোভ কী হয়ে যায়, নিচে পড়ে যায়, তাদেরকেও আমরা এটা ই করতে পারি না, চিনতে পারি না। দেখুন, প্রতিবন্ধী ও বয়সের ভারে যারা নুয়ে যায়, এক প্রকার অসহায় বিক্ষোভ, যাদের দায়িত্ব নেওয়ার কেউ থাকে না অথবা থাকলেও কেউ নেয় না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এদের পুনর্বাসন ও ভরণ পোষণের দায়িত্ব মূলত রাষ্ট্রের থাকে, কিন্তু অনেক অংশে দেখা যায় যে এগুলো অনেক সময় হয় না। কিন্তু দান, সাদকা, ফিতরা, তৎকালীন সময় তো এমন একটা সময় গেছে যে খুঁজেও পাওয়া যেত না, জাকাত কাকে দিবে।
আমরা আসবো ইনশাল্লাহ সে প্রসঙ্গে, আমরা আসবো যে কি করে এর প্রতিকার, এর থেকে উত্তরণের উপায় কি, কি করে এই ভিক্ষাবৃত্তিকে আমরা সমাজ থেকে উৎখাত করতে পারি, দূর করতে পারি, সে সম্পর্কে আসবো আমরা পরবর্তীতে। যে কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ সাদিক, আমার বাড়ি চট্টগ্রাম। আপনাদের অনুষ্ঠানটি মাশাআল্লাহ খুবই সুন্দর একটি অনুষ্ঠান। আমি সম্মানিত হুজুরের নিকট একটি বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে ভিক্ষার ভয়াবহ পরিণাম সম্পর্কে যদি জানিয়ে দিতেন।
ভয়াবহ পরিণাম সম্পর্কে খুবই সুন্দর প্রশ্ন করেছেন, আপনি সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। এক তো হচ্ছে ব্যক্তি বিশেষের ভয়াবহ পরিণতি, এরপর হচ্ছে পরিবার, এরপর হচ্ছে সমাজ, এরপর হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রও কিন্তু এর দায়বদ্ধতা থেকে এড়িয়ে যেতে পারে না। সমাজে ভিক্ষা বৃত্তি বেড়ে যাবে আর আমি নিশ্চুপ হয়ে থাকব, আমার কি কর্তব্য রয়েছে, আমার কি, যেমন আমি আমার প্ল্যাটফর্ম থেকে আমি সচেতন করছি, আপনি কি করছেন? এভাবে আমরা প্রত্যেকেই যদি নিজেকে প্রশ্ন করি, নিজের বিবেককে যদি প্রশ্ন করি যে আমি কতটুকু কি করছি, তো সেই হিসাবে দেখা যাবে যে আমরা যদি সবাই একটু সচেষ্ট হই, একসময় এই যে পারিবারিক এবং সামাজিক ব্যাধিগুলো নিয়ে যে আলোচনা করা হয়, ভাইরাসগুলো নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন ধরনের অসঙ্গতি, অনিয়ম নিয়ে আলোচনা করা হয়, এগুলো কিন্তু সমাজ থেকে একসময় দূর হয়ে যাবে, এই পরিবার এবং এই সমাজটা অনেক সুন্দর হয়ে যাবে। জি, পরবর্তী কল।
আমার নাম মাসুদ, হাফিজাবাদ জেলা থেকে বলছিলাম। আজকাল সমাজে অনেক সুস্থ সবল লোক ভিক্ষার পেশা বেছে নিচ্ছে, এ ধরনের মানুষকে কি ভিক্ষা দেওয়া যাবে, জানিয়ে দিলে অনেক উপকৃত হতো।
গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সমাজে আজকাল এমন কিছু মানুষ দেখা যায়, বিশেষত দেখবেন মনোয়ার ভাই যে আপনার সিগন্যালে দাঁড়িয়েছেন গাড়িতে, মানুষ আসছে, কি পুরুষ কি নারী, সুস্থ সবল শরীর, কি অনুপযুক্ত, সারাই আপনার যেটা রয়েছে মাজুর কিংবা যা রয়েছে অজুহাত রয়েছে সেটা তো আপনি ব্যাখ্যা করবেন। আমি বলতে চাচ্ছি যে একজন সুস্থ সবল মানুষ তাকে কি ভিক্ষা দেওয়া যাবে, যিনি প্রশ্ন করেছেন জানতে চাচ্ছেন।
পেশাটাকে আমরা নিকৃষ্ট মনে করছি, অলরেডি অনেকে আমরা জানি, যারাও করে তারা কিন্তু জানে যে এটা আদৌ কোনো সম্মানজনক পেশা না, যেটা আলফা সাহেব বাবু পূর্বে বলেছেন।
আচ্ছা, যারা করে তারাও জানে যে এটা সম্মানজনক পেশা না?
না, তারপরেও তারা এই কাজটার মধ্যে জড়িয়ে যায়, অনেক সময় জেনেও না জানার ভান করে। প্রথমত আমি কিছু বলবো যে হালাল উপার্জনের ফজিলতটা যাতে আমরা স্মরণ রাখি, যে হালাল উপার্জনের ফজিলত কী, হালাল উপার্জনের মর্যাদা কী, মর্তবা কী, এবং এটা আমার দুনিয়া আখেরাতে কতটুকু কল্যাণ সাধন করে সেই বিষয়ে অবগত হওয়া।
আরেকটা জিনিস, ভয়াবহতা যেটা, সেটাও যদি
এটা বলবো। আমি এই জন্য বলছি, আমি রেলে শোনা দাওয়াত ইসলাম যিনি প্রতিষ্ঠাতা, তিনি বলেন কোনো কাজ যদি তুমি এটা থেকে বাঁচতে চাও তাহলে সেটার ভয়াবহতা
পরিণতিটা
জানো, আর কোনো কাজ যদি তুমি করতে চাও সেটার ফজিলত জানো, এই দুইটা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি অবশ্যই সেটার মধ্যে বাঁচতেও পারবে আর কোনোটার মধ্যে ধাবিত হতে পারবা।
ডেফিনেটলি।
তো এখন ভিক্ষাটা তো যার শরীয়তের মধ্যে যে শর্ত রয়েছে সেটা নেই, তার জন্য হারাম, সেটা পরিণতিকে আমরা বলবো। প্রথমে বলছি যে ভিক্ষা থেকে বেঁচে এসে সে যখন কায়িক পরিশ্রমটা করবে, হালালের জন্য নিজে পরিশ্রম করবে, সেটা ফজিলত কি তাকে তো জানা দরকার।
জি জি।
তো যে ব্যক্তি হালালের এক লোকমা, এক গ্রাস সে লোকমা খাবে, আহার করবে, আল্লাহ পাক তাকে মাগফিরাত দান করে দেন। এক আল্লাহর উলি ইব্রাহিম আদম রহমতুল্লাহ তাআলাই সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তো হঠাৎ এক ব্যক্তিকে বিমর্ষ অবস্থায় খুব চিন্তিত মনে হচ্ছিল।
জি।
তখন তাকে জিজ্ঞাসা করলো যে ওই আল্লাহর উলি জিজ্ঞাসা করেন আপনাকে এমন কেন দেখাচ্ছে, আপনি এত পেরেশান। তখন ওই ব্যক্তি ইব্রাহিম আদম রহমতুল্লাহ তাআলাইকে বলল আপনি এটার কী বুঝবেন, সংসার নেই, কিছু নেই, আপনি বাস দরবেশে জীবনযাপন অতিবাহিত করছেন বা এই জাতীয় কোনো ঘরের কথা বলেছে,
আপনি কি বুঝবেন?
জি। তখন বলল ঠিক আছে আপনি বলেন তো ভাই। তখন বলল যে আমি আমার সংসারের ভরণ পোষণের চিন্তায় খুব পেরেশান, অর্থাৎ আমার খরচ বেশি, ইনকাম কম, আমি কিভাবে যোগান দিব চিন্তিত, কি পেশা অবলম্বন করবো যেটা পর্যাপ্ত হয়ে যায়, এই ধরনের বিষয় চিন্তিত। তখন ইব্রাহিম আদম রহমতুল্লাহ তাআলা যে কথা বলল, আল্লাহ ওয়ালারা কদর বোঝে, বলে যে আপনার এই যে চিন্তার যে নেকিটা সেটা আমাকে দিয়ে দেন, আমার নেকি সারা জীবনের নেকি আপনি নিয়ে নেন। কিতাবে বর্ণিত আছে যে মানুষের নামাজ, রোজা, হজ, জাকাত এই সব কিছু দিয়েও এমন কিছু গুণা আছে যেটা মিটে না, কিন্তু ওই কাজ যেটা সে হালাল উপার্জনের জন্য পরিশ্রম করে, এমন অপদস্থ হওয়ার মতো জায়গার মধ্যে নিজেকে ধাবিত করে, সেই কাজের উসিলায়, তার প্রচেষ্টার উসিলায়, হালাল রিজিকের এই প্রচেষ্টার কারণে আল্লাহ পাক সেই গুণাকে বান্দার মাফ করে
দেয়।
তো তার মানে এটার ফজিলত কারা জানে? আল্লাহওয়ালারা জানে, আহলে ইলম যারা তারা জানে। তো এটা তো আজকে যারা আমরা মুসলমান হয়েও নিজের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হানি ঘটিয়ে আমরা বিকলাঙ্গ হয়ে ভিক্ষার পেশা গ্রহণ করি বা অন্যান্য অবৈধ পন্থা অবলম্বন করি যেটা আমার হারাম হয়ে যায়, তা আমাদের এই হালালের ফজিলতটা মনে রেখে সেটা অবশ্যই ত্যাগ করা উচিত। ভয়াবহতার দিকে আসব যে একটি হাদিসে পাকের বিষয়বস্তু যদি আমরা মনে রাখি, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভিক্ষাবৃত্তি গ্রহণ করবে, পেশাটা গ্রহণ করবে, শরীয়তের মধ্যে দায়রায় না থেকে, শর্ত না পাওয়া যা অবস্থায়, তো তাকে কিয়ামতের দিন বিচার দিবসে এমনভাবে উঠানো হবে তার চেহারার মধ্যে কোনো গোস্ত থাকবে না।
আহা,
আজকে আমাদের চেহারার মধ্যে যদি একটা ফোড়া হয়, একটা গোটা হয়, একটা যদি কিছু অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে আমরা মানুষের কাছে মুখ দেখাতে কেমন ইতস্ত বোধ করি, আমার এত সুন্দর চেহারাটা দেখাবো
আমরা মুখ
কেমন করি। যদি কারো চোখ উঠে যায়, কারো যদি কোনো ধরনের প্রবলেম হয়, তো সেটা আজকে দেখেন হাশরের ময়দানে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ থাকবে, সেই সময় যদি একটা মানুষকে উঠানো হয় তার চেহারার মধ্যে গোস্ত না থাকে, চেহারা সৌন্দর্যটার বিকৃতি ঘটে, তখন মানুষ
যাবে,
মানুষ জিজ্ঞাসা করবে কি তো এই ব্যক্তি অবৈধভাবে নিজে ভিক্ষা করত, সে ভিক্ষার উপযুক্ত না তারপর উপযুক্ত হয়ে মনে করিয়ে দেখিয়ে মানুষের সহানুভূতিটাকে, দুর্বলতাকে কাজে লাগিয়ে সে ভিক্ষার পেশাটা গ্রহণ করতো। তো এই জিনিসটা যদি আমরা মনে রাখি যে সেই বিচার দিবস আমি কীভাবে বাঁচবো, তো সেই জিনিসটা যদি খেয়াল রাখি, তাহলে আমাদের ভিক্ষাবৃত্তি থেকে বের হয়ে আসার আমাদের ইচ্ছা জাগবে। আর যদি সেই হালালের ফজিলত আমরা মাথায় রাখি, তাহলে ঠিকই আমার কদম হালালের দিকে ধাবিত হবে।
খুব চমৎকার, সুন্দর বলেছেন। আরেকটি কল রয়েছে, সে কলটা নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলফিসানি ভাইয়ের কাছে আবার আসব। আমি আপনাদের কাছে বাই টার্ন ওয়ান আফটার অ্যানাদার আমি আসছি আপনাদের কাছ থেকে, আপনাদের ভিউগুলো, আপনাদের মূল্যবান মাদানী ফুলগুলো নেওয়ার জন্য। যেন আজকে যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন, পাশাপাশি এমনও মানুষ, আজকে তো মাদানী চ্যানেল ঘরে ঘরে পৌঁছে গেছে
আলহামদুলিল্লাহ,
কেননা মানুষ যে গুণা করছে, এমন এমন গুণা, এমন এমন বাতিনি রোগ যেটা আত্মিক ব্যাধি আমরা বলি, সেই আত্মিক ব্যাধিগুলো, এমন এমন রোগ রয়েছে, আত্মিক রোগ রয়েছে, যেই রোগ সম্পর্কে সে নিজেও জানে না যে সে কোন গুনাহের মধ্যে মুবতালা রয়েছে, কোন গুনাহের মাঝে সে হাবুডুবু খাচ্ছে, জর্জরিত চোরাবালিতে। তো সেই বিষয়গুলোকে চিহ্নিত করে মাদানী চ্যানেল এনে সেগুলোর প্রতিকার সম্পর্কে, ভয়াবহ দিক সম্পর্কে, তার কুফল সম্পর্কে, অপকারিতা সম্পর্কে আলোচনা করে থাকে। আজকে যে অনুষ্ঠানে আমরা আলোচ্য বিষয়টা নিয়েছি এটা খুবই যুগোপযোগী একটি বিষয়, কেননা বর্তমানে কিন্তু এই ভিক্ষাবৃত্তি পেশা বেড়েই চলেছে দিন দিন। এমনও কিছু দেখা যায় যে দৃশ্য দেখা যায় যে ছোট ছোট বাচ্চা এই কাকের মধ্যে নিয়ে, তারপর রাস্তার মধ্যে একদম মানে খুব পরিপাটি সুন্দর পোশাক পরিচ্ছদ পরা, একটু শুনুন একটু কথা আছে ডেকে নিয়ে সমস্যা বলছে। তো এর মধ্যে আসলে রিয়েলিটি কোনটা, কোনটা ফেক, এটা কিন্তু অনেক সময় আমরা বুঝি না, বা এরও বোঝার কোনো উপায় আছে হয়তো আমরা জানি না। তো এই যে বিষয়গুলো, এইগুলো আমাদেরকে বুঝতে হবে যে আমরা যারা মানুষের কাছে যাঞ্চা করি, হাত পাতি, সাহায্য সহযোগিতা আমরা চাই, ভিক্ষা নিঃশর্তভাবে, এক তো হচ্ছে ঋণ, ঋণ কখনো ভিক্ষা হতে পারে না, কর্জ কখনো ভিক্ষা হতে পারে না, কর্জ হাসানা সেটা কখনো ভিক্ষার সাথে তুলনা হতে পারে না। আমি তো আপনাকে এটা রিটার্ন দেব, এটা ফিরিয়ে দেব,
এটা তো অনেক সওয়াবের কাজ,
সওয়াবের কাজ।
18 গুণ বেশি সওয়াব যদি কোনো মুসলমান ভাইয়ের পেরেশান দূর করার জন্য তাকে ঋণ দেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো এই ঋণ দেওয়ার প্রথাটা যখন উঠে যাচ্ছে, সুদী কারবার বেড়ে যাচ্ছে।
খুব চমৎকার, খুবই চমৎকার। একটা কল রয়েছে, আমি নিয়ে নিই, এরপরে ইনশাল্লাহ আলফাসানি ভাইয়ের কাছে আবার আসবো, যে কল শুনি দে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ জুবায়ের চাঁদপুর থেকে বলছি, আপনাদের মাদানী চ্যানেল দেখতে এখন অনেক ভালো লাগতেছে। রফিক হুজুর অনেক সুন্দর প্রোগ্রাম নিয়েছে, মাশাআল্লাহ আল্লাহ বরকত দান করুক। আপনাদের মাদানী চ্যানেল দেখতেছি অনেক লাগতেছে, আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ, খুব খুশি হয়েছি সঙ্গে আছেন, সঙ্গেই থাকেন, মাদানী চ্যানেল দেখতে থাকেন, আর মানুষকে মাদানী চ্যানেল দেখার আহ্বানও জানাতে থাকেন, মানুষকে দাওয়াত দিতে থাকেন মাদানী চ্যানেল। এটাও একটা নেকির দাওয়াত যে সবাইকে মাদানী চ্যানেলের জন্য উদ্বুদ্ধ করা, দেখতে জানানো। যেমন অনেকেই আমার সাথে যখন মিট করে নতুন কেউ, আমি তাকে বলি যে একটা চ্যানেল আছে মাদানী চ্যানেল, আপনি এটা দেখবেন, ইসলামিক চ্যানেল, গুনাহ থেকে মুক্ত, বিজ্ঞাপন মুক্ত, না মুহরিম এর মধ্যে নেই, পরনারী দেখানো হয় না। তো এরকম অনেক বিষয় আছে, সিনেমা, নাটক, ড্রামা সব কিছু থেকে, মুভি থেকে, সম্পূর্ণ টোটালি অ্যাবসলিউটলি ফ্রি ফ্রম অল কাইন্ড অফ সিন, অল কাইন্ড অফ কী বলবো, ব্যাড হ্যাবিট বা ব্যাড যে ডিড আমরা বলি যেটাকে, খারাপ কাজ। তো এই জিনিসগুলো যে রয়েছে, এটা মানুষকে নেকির দাওয়াত দিতে হবে, মানুষকে বোঝাতে হবে যে মাদানী চ্যানেল একটা চ্যানেল রয়েছে, ইসলামিক চ্যানেল, যা মানুষকে নেকির পথে, নেকির পথ দেখাচ্ছে,
গতকালকে
জান্নাতের পথ দেখাচ্ছে।
গতকালকে একটি ঘটনা শুনে মাদানী চ্যানেলের,
জি,
এক বাসায় গেলাম আমার আত্মীয়, তো সেখানে ডিশের লাইন এর মাধ্যমে চ্যানেল চলতো, কিন্তু দেখা যায় যে যেখানে ভালো কাজ সেখানে কিন্তু শত্রু অভাব নেই,
জি।
তো এই চ্যানেলটা প্রায় পায় না, তো এমন করতে করতে দেখা যায় অনেক বাক বিতণ্ডার পরেও চ্যানেলটা ওই ডিশের লাইনের মাধ্যমে হচ্ছে না। পরবর্তীতে তারা মাদানী চ্যানেলের দ্বারা এমন এই উপকার তাদের হয়েছে এবং তারা দেখে, আর কেনই দেখবে না, আমরা তো মাদানী চ্যানেলের বিষয় জানি, যতক্ষণ দেখবে ততক্ষণ এই ইবাদত। তো তারা কি করে যে সেই ডিশের লাইন অপেক্ষা থাকে নেই, নিজেরা ডিশ ক্রয় করে মাদানী চ্যানেল দেখার জন্য আলহামদুলিল্লাহ তারা ব্যবস্থা করে
নিয়েছে। আগ্রহ এমনই হওয়া চাই, উৎসাহ এমনই হওয়া চাই, কিউরিসিটি, যে আই হ্যাভ টু ডু দিস জব অ্যাট এনি কস্ট, এনি হাউ আমাকে এই কাজটা করতেই হবে, যদি কোনো নেক কাজ হয়, কোনো ভালো কাজ হয়, উইদাউট এনি ডিলে, কোনো দেরি না করে, দেন অ্যান্ড দেয়ার সেটা করে। কেননা মানুষের অন্তর পরিবর্তনশীল, এখন হয়তো আমার অন্তর নেকি করতে চাচ্ছে, কিছুক্ষণ পরে হয়তো সেটা উদাসীন হয়ে যাবে, অলস হয়ে যাবে, আর করতে চাইবে না। তো আমার জাস্ট রাইট নাও, এখনই আমার ইচ্ছে করছে, আমি এখনই করে নিই, এটাকে দেরি করা যাবে না। তো মাদানী চ্যানেল দেখতে থাকুন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কিছু কমেন্ট রয়েছে, আমি কমেন্ট শামিল করে ইনশাআল্লাহ আসছি আলফাসানি ভাইয়ের কাছে। আমাদের সঙ্গে রয়েছেন শাহাবুল শেখ, রয়েছেন, লিখেছেন মাশা আল্লাহ মারহাবা, পাশাপাশি লিখেছেন আমার জন্য দোয়া করবেন। অবশ্যই ভাই দোয়া করি, আল্লাহ তাআলা আপনার জায়েজ বাসনাকে আল্লাহ পূর্ণ করুক, দুনিয়া ও আখেরাতকে আল্লাহ তাআলা আপনার জন্য, ইভেন আমাদের জন্য, আমাদের সবার জন্য আসান করে দিক, সহজ করে দিক, দুনিয়া ও আখেরাতকে আল্লাহ তাআলা সজ্জিত করে দিক, আমিন। এরপর রয়েছেন আমাদের সঙ্গে মোহাম্মদ চাঁদ শরীফ রয়েছেন, তিনি কমেন্ট করেছেন মাশাআল্লাহ। জি আলফাসানি ভাই, আরও কিছু মূল্যবান মাদানী ফুল যদি আমাদেরকে একটু এ বিষয়ে
মানসিকতার কথা বললেন জি আপনার মনোয়ার ভাই, যে যখন মানুষের মাইন্ড সেট আপ হয় যে আমি কাজটা করব তখন হয়ে যায়। যারা এই ভিক্ষার কাজে যারা জড়িত তারাও যদি তাদের মাইন্ড মানসিকতা চেঞ্জ করে তাহলে সম্ভাবে থেকে ফেরত আসা
অবশ্যই সম্ভব।
তো সেক্ষেত্রে আমি একটু কন্টিনিউ করব ভিক্ষুকের যে প্রকারভেদগুলো আমি বলছিলাম। প্রকৃত ভিক্ষুক যেটা পাওয়া যাচ্ছে এটা দশ ভাগ, মোট ভিক্ষুকের 10% কম হবে প্রকৃত ভিক্ষুক। আচ্ছা, কৃত্রিমভাবে সৃষ্ট ভিক্ষুক যারা দারিদ্র পীড়িত আপনার যখন হয়ে যায় দেশে, যখন চরম বেকারত্ব অর্থনৈতিক কারণে বিপুল সংখ্যক মানুষ নিরুপায় হয়ে এই পথ বেছে নেয়,
জি
এদের সংখ্যা আপনার 20% বেশি হবে না। মৌসুমী ভিক্ষুক যারা প্রকৃত অর্থে পেশাজীবী ভিক্ষুক না হলেও জীবিকার তাগিদে এককালীন ভিক্ষুক, সেজে ঈদের সময় এটা ঈদ কোরবানি বলেন, তারপরে আপনার রমজান বলেন, এই সময় এদেরকে একটু ঈদ পাওয়া যায়। উত্তরাধিকারী ভিক্ষুক, এরা ভিক্ষার পেশা উত্তরাধিকার সূত্র পেয়ে থাকে।
আচ্ছা, বা দাদা করেছে, বাবা করেছে, আমিও করব,
জি এরকম হয়ে থাকে। আচ্ছা, অভাবী ও কর্মবিমুখ ভিক্ষুক, চরম অলসতা ও কর্মবিমুখতার কারণে অভাব যখন এসে যায় তখন অভাবী এসব হতভাগ্য বিনা পুঁজির মাধ্যম হিসেবে নির্লজ্জভাবেই বেছে নেয় এই ভিক্ষার পেশা। এদের সংখ্যা বিপুল,
আলামান,
এদের সংখ্যা বিপুল, মানে ধরা ছোঁয়ার বাইরে। আচ্ছা, আরেকটা হচ্ছে ব্যবসায়ী ভিক্ষুক, এরা আপনার বিকলাঙ্গ শিশু, প্রতিবন্ধী, অসুস্থ বা মৃত কাউকে মাধ্যম বানিয়ে ভিক্ষা করে। মনে করেন যে আবার অনেকে নিজে অন্ধ, বোবা, বধির, মির্গি রোগী, পাগল ইত্যাদি সেজে ধোকা দিয়ে দিব্যি উপার্জন করে যাচ্ছে, ভিক্ষা করে যাচ্ছে। আর ব্যবসায়ী ভিক্ষুকের মধ্যে রয়েছে অনেক কোটিপতি ভিক্ষুক রয়েছে, অনেক সময় দেখবেন যে মিডিয়াতে প্রচারও হয়,
জি
যাদের বাড়ি গাড়ি রয়েছে, স্বর্ণঘর রয়েছে। এর মধ্যে মনোহর ভাই তো একটা উদাহরণ দিয়েই দিয়েছে, আপনিও হয়তো একটা দিয়েছেন। এভাবে করে অনেক মানে বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, কিন্তু ভিক্ষা করে, এরকমও রয়েছে। আসলে আপনি বলেছেন যে একজন ভিক্ষুকের আপনার মৃত্যু হয়েছিল, মৃত্যুকালে যিনি সম্পদ রেখে যান তার আনুমানিক একটা মূল্য 10,66,580 মার্কিন ডলার।
আচ্ছা,
বাংলাদেশি টাকায় প্রায় 6 কোটি টাকা, 4টি ভবন, সন্দেহমতো অলঙ্কার। তিনি 50 বছর ধরে
ভিক্ষাবৃত্তির সাথে
জড়িত ছিলেন। আচ্ছা,
এত সম্পদ কি লাগে একটা মানুষের?
এটাই তো কথা, এত সম্পদ হলে ভিক্ষা কেন? আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কারিমাকে শ্রবণ করিয়ে ভিক্ষাবৃত্তি যারা করে তাদের যদি ঘুম ভাঙে তাহলে তো আমাদের
এই অনুষ্ঠান
সার্থক হবে। সেদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের কাছ থেকে ভিক্ষা করে নিশ্চয়ই সে অঙ্গিস্ফুলিঙ্গ ভিক্ষা করে, আগুনের স্ফুলিঙ্গ ভিক্ষা করে। সুতরাং তাকে বলে দাও সে কম বেশি যা ইচ্ছে তাই ভিক্ষা করুক।
এটা তার ইচ্ছা,
তার ইচ্ছা, কারণ সে তো
জেনেই গেল
অগ্নিস্ফুলিঙ্গ, সে
অগ্নিস্ফুলিঙ্গ সে ভিক্ষা করছে, আগুনের যে মানে কি বলবো গোলা,
হ্যাঁ
সে ভিক্ষা করছে, এখন তার ইচ্ছা সে কম করুক বা বেশি করুক,
বেশি করুক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভিক্ষুক আল্লাহর রহমত থেকে বঞ্চিত।
আল্লাহ,
আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষ মানুষের কাছে ভিক্ষা করে সে এমন অবস্থায় বিচার দিনে উপস্থিত হবে যে তার মুখে কোনো মাংস থাকবে না, মুখে কোনো মাংস থাকবে না, এমন অবস্থায় কিয়ামত দিন সে উঠবে। আল্লাহ, তো জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
বেহেস্তের মধ্যে ভিন্ন অন্য কিছুই আল্লাহর ওয়াস্তে ভিক্ষা করা উচিত না, একমাত্র বেহেস্তই ভিক্ষা করা উচিত। আল্লাহ আকবার। তো এই যে অপছন্দনীয় যে একটা কাজ আমাদের সমাজের মধ্যে বেড়েই চলছে, এই যদি এই হাদিসে কারিমাগুলো তাদের কর্ণগহরে পৌঁছে, তারা যদি জানে বুঝে, তখন কিন্তু এগুলো আস্তে আস্তে করে আমাদের সমাজ থেকে উঠে যাবে। মূলত রফিক ভাই, আমরা আমাদের সমাজকে এখন দেখুন না, আপনি রাস্তায় বের হলেই দেখ সুঠাম দেহের অধিকারী আপনার সামনে এসে হাত পেতেছে। একদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার কাছে কেউ যদি হাত পাতে তাকে তুমি খালি হাতে ফেরত দিও না,
ফিরিয়ে দিও না।
এখন আরেকদিকে আপনি ভিক্ষা দেওয়ার ক্ষেত্রেও আপনাকে যাচাই করতে হবে, আপনি কোথায় যাবেন,
মানে একটা পরীক্ষার মধ্যে পড়ে গেছে,
পড়ে যায়
দ্বিধাদ্বন্দ্বে।
আর যে প্রকৃত
কাকে দেব আর কাকে দেব না,
দেব না। প্রকৃত ভিক্ষুক যারা, তারা কিন্তু আসলেই তারা অভিনয় জানে না, তারা এসে অনুনয় বিনয় করতে জানে না। তাকে দেখবেন যে একবার যদি বলে দেন না, যে হাত দিয়ে ইশারা দিলেও চলে যায়। আবার যারা মানে ব্যবসায়ী এবং এই কাজে
পেশাদার,
হ্যাঁ পেশাদার, তারা কিন্তু বারবার বারবার যতক্ষণ না দিবেন ততক্ষণ পর্যন্ত
ইনসিস্ট করতেই থাকবে,
করতেই থাকবে। তো এই জিনিসগুলো আমাদের সমাজে আছে। তো ভিক্ষা বাড়ার ক্ষেত্রে আমাদেরও একটা দায়বদ্ধতা আছে। আমরা তার সমাজে বসবাস করি, আমরা উৎসাহ প্রদান করি দিয়ে। এর একটা কারণ রয়েছে, আমাদের বাংলাদেশের মানুষ মমতাময়ী, দরদি, এবং তাদের ক্ষেত্রে সিম্পেথিটা বেশি,
হৃদয়টা খুব কোমল,
কোমল হৃদয়, এবং বিশেষ মহিলাদের ক্ষেত্রে বেশি, তাদের কাছে আসলে তারা দিয়েই দেয়। দ্বিতীয়ত হচ্ছে যে ভিক্ষা করতে আসলে সদকা দেওয়ার প্রবণতা আমাদের সমাজে অনেক বেশি, যে সদকা দিতে হয়, সদকা দিলে 70টা বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করে। তো দেখুন, সদকা তো দেয়া যায়, কিন্তু আপনি আপনার এইটা দেওয়ার কারণে তাকে এই কাজে উৎসাহিত করলেন। যে ব্যক্তি দৈনিক 1,000, 2,000, 5,000 টাকা ইনকাম করবে এই ভিক্ষা করে, সে কি কাজ করবে কখনো? কষ্ট
কোনো কাজ করবে না,
কাজ করবে না। তো তাহলে তাকে উৎসাহ প্রদান করলাম আমি দিয়ে, তো সেজন্য আমাকে একটু হলেও যাচাই করতে হবে। আমি দর্শকদের সাথে শেয়ার করবো,
সে চাইলো আর আমি দিয়ে দিলাম,
হ্যাঁ দিয়ে দিলাম, যাচাই করতে, যাচাই করে আপনাকে দিতে হবে। ধরুন আমি একটা উদাহরণ প্রায় দিই, যে জাকাত আদায়ের ক্ষেত্রে আপনার কাছে এসে জাকাত কেউ চাইলো যে আমাকে জাকাত প্রদান করুন, এখন আপনি তাকে জাকাত প্রদান করলেন, সে জাকাতের হকদার ছিল না, আপনি জাকাত প্রদান করলেন, আপনি জাকাত আদায় হবে না। এখন আপনি বলবেন যে আমার কাছে এসে চেয়েছে, আমি কি করব?
জি,
তো জাকাত যে ফরজ ইবাদত, ফরজ ইবাদত করার যে একটা সিস্টেম, সেই সিস্টেম আপনি মেনটেন করেননি, যার জন্য জাকাত আদায় হচ্ছে না। তো জাকাত দেওয়ার ক্ষেত্রেও, সাদকা দেওয়ার ক্ষেত্রেও আপনাকে জাস্টিফাই করতে হবে, আদৌ সে জাকাতের উপযোগী কিনা না। তার আবার বিল্ডিং রয়েছে বাড়িতে, তার সে মালের নিজেই মালের নিসাব রয়েছে, এই জিনিসগুলো আপনাকে যাচাই বাছাই করতে হবে। আপনি দেখবেন, দেখে থাকবেন যে ছোটো ছোটো বাচ্চারা এরা এসে হাত পাতে, আপনি রেল স্টেশনে বলেন, তারপরে আপনার বাস স্টেশনে বলেন, লঞ্চঘাটে বলেন,
ওদেরকে পাতানো হয়,
পাতানো হয়। তো যদি ওদেরকে বলেন না যে আচ্ছা তোমার কি সমস্যা, তুমি
চলো তোমাকে কাজে লাগিয়ে দেব,
খেতে পারি না, চলো তোমাকে
আমি ফ্রি করব, আমার বাসায় থাকবে,
হ্যাঁ বাসায় থাকবে, তোমাকে কোনো কিছু করতে হবে না, অথবা তোমাকে আমি স্কুলে অথবা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিই, তখন আপনার আপনার কাছে দেখবেন দ্বিতীয়বার আর চায় কিনা,
আর
আসবে না, সে আসবেই না। এর মানে হচ্ছে তাকে দিয়ে এটা
করানো
হচ্ছে, করানো হচ্ছে,
সিন্ডিকেট,
হ্যাঁ সিন্ডিকেট। তো এই যে যারা সিন্ডিকেট করে থাকেন, যাদের দিয়ে করানো হয়, অথবা এমন কিছু মিডিয়াতে আসে যে ভালো মানুষ তাদেরকে পঙ্গু করে দিয়ে এই ব্যবসার মধ্যে নামিয়ে দেওয়া হয়,
অর্থাৎ চরম সত্য,
একটা আপনার পিছনে মাফিয়া চক্র কাজ করে এই ভিক্ষাবৃত্তিকে, মানে ই করার
চক্র কাজ,
চক্র কাজ করে। তো এই চক্র থেকে দেখুন, আমরা সামাজিকভাবে মানুষকে উদ্বুদ্ধ করি, পাশাপাশি যারা আইনবেত্তা রয়েছেন, যারা সমাজপতি রয়েছেন, যারা আমাদের দেশ পরিচালনা করছেন, তাদেরও এর মধ্যে অনেক বড় একটা হাত রয়েছে, মানে এটাকে
অবদান রয়েছে,
মানে
সমাধান
সমাধান করতে তারা পারেন,
সমস্যাটা দূর করার জন্য
দূর করতে পারেন তারা। তারা যদি চান যে যেটা ইসলামিক রাষ্ট্রের মধ্যে রয়েছে, তাদেরকে ভরণ পোষণ আদৌ তিনি, তার সমস্যা রয়েছে, তার ব্যাগেন্সি নেই, তাকে খাওয়ানোর মতো পড়ানোর মতো কেউ নেই, তো তার জন্য এক্সট্রা একটা ই করতে হয়, করার
এই ভূমিকাটাকে আমরা এড়িয়ে যেতে পারি,
এড়িয়ে যেতে পারি না। এক্ষেত্রে আপনার সামাজিক অনেক বড় ই রয়েছে, যেমন আপনার দাওয়াত ইসলামীর মধ্যে আমাদের মাদানী হোম নামে একটা আমরা শুরু করেছি, মাদানী হোম,
জি,
যেখানে পথ শিশু, ইয়াতিম, যারা মানে কেউ নেই, তাদেরকে আমরা, এই শিশুদেরকে আমরা ওখানে এস্টাবলিশ করি, তাদেরকে শিক্ষা দীক্ষা এগুলো করানো হয়। FCRF দাওয়াত ইসলামী যে মানব কল্যাণ বিভাগ, এর মাধ্যমেও কি কাজগুলো আমরা আঞ্জাম দিয়ে থাকি। তো আমি অনুরোধ করব আপনার মাধ্যমে দর্শকদেরকে, দাওয়াত ইসলামী সঙ্গ দিয়ে ইনশাআল্লাহ তাআলা আস্তে আস্তে করে আমরা এই থিমগুলো মাদানী চ্যানেলের মধ্যে আজকের এই বিষয়টা কেন নেওয়া হয়েছে, এক্ষেত্রে শুধু কি আমরা বয়ান করে ছেড়ে দিব? আমাদের দায়বদ্ধতা কি নেই?
অবশ্যই
আমরা কি এর সাথে এটাকে দূর করার জন্য একটু হলেও ই করবো না? শুধুই কি আপনার এলাকার মধ্যে সাইনবোর্ড লাগানো যে এটা বিক্ষোভ মুক্ত এলাকা, ভিক্ষা মুক্ত এলাকা? আপনি এটা এলান করে দিলেই হয় না, তারপরও মানুষ করছেন।
সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, খুবই চমৎকার আলোচনা, প্রাণবন্ত আলোচনা করেছেন। এক মিনিট সময় আছে হাতে মনোয়ার ভাই, কি বলবেন আপনি সংক্ষিপ্তভাবে?
একটা প্রশ্ন রয়ে গেছিল, সেটার উত্তরটা দিয়ে শেষ করব, যে
কি করে মানুষকে
শর্টকাটে যাচাই করা যে মাধ্যম, সেটা হলো যে অনেকে দেখবেন হাতে টাকা নিয়ে আসে ভিক্ষা করার জন্য, আপনি যেটা বলেন বাচ্চা নিয়ে আসে, তো হাতে টাকার পরিমাণ যদি এমন হয় যে তার খাবার হয়ে যাবে, তাহলে টাকা তাকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেয়, তাকে টাকা দিবেন না। দিনের শুরু তার কাছে একেবারে নেই, দেখতো এমন মনে হচ্ছে ক্ষুধার্ত ইত্যাদি, তাহলে আপনি সোয়াবিনেতে দিতে পারেন, ঠিক আছে, কিন্তু মূল যাচাই কিন্তু থেকে যায়।
অথবা সেই ক্ষেত্রে
জি, এটা আরেকটা হলো বাচ্চা যখন নিয়ে আসে, এখানে একটা শরীর মশালা বিষয় আছে বলে দেব দর্শকদের যাদের জানা হয়ে যায়, সেটা হলো নাবালিককে যখন আপনি দিলেন বলে আমার বাচ্চাটার জন্য দেন, এটা কিন্তু প্রায় বলে, তো বাচ্চাকে যখন আপনি দিয়ে দিলেন, তো এই বাচ্চার অর্থটা, বাচ্চার অর্থটা মা খেতে পারবে না, বাবা খেতে পারবে না, অন্য কাজে লাগাতে পারবে না।
অতএব তার মা কিনা সেটাও তো,
আদৌ মা কিনা এবং সেটাই বাচ্চার জন্য খরচ করবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য যদি কখন এরকম অসহায় থাকে, রিয়েল আছে, আপনার নিয়ে থাকেন, আপনি সব পেয়ে যাবেন, তাহলে আপনি দিলে তার ওই যে বড় যে আছে সাথে তার মালিকানা দিয়ে দেওয়া যায়, কিন্তু আমাদের যাচাইয়ের যে অপশনটা থেকে যায়, আল্লাহ আমাদেরকে প্রকৃতভাবে ইনকাম করার উপযুক্ত থেকে, উপযুক্ত খাত থেকে এবং উপযুক্ত খাতে খরচ করার তৌফিক দান।
আমিন আমিন। দর্শক, দেখতে দেখতে সময় একেবারে ঘনিয়ে এসেছে, আমাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আর যেতে যেতে একটা প্রশ্ন আমি করে যেতে চাই, সেটা হচ্ছে যে সত্যিকার অর্থে মানে ইটস ওপেন ফর অল, দিস কোশ্চেন ইজ ওপেন ফর অল, সবার কাছে এই প্রশ্নটা সবার জন্য উন্মুক্ত, যে আমরা সত্যিই যদি চাই যে সমাজ থেকে আমরা ভিক্ষা বৃত্তিকে আমরা চিরতরে দূর করতে চাই, তাহলে আমাদেরকে এগিয়ে আসতে হবে। সমাজে যারা ধনাঢ্যবান রয়েছেন, বিত্তবান রয়েছেন, তাদের জাকাত বের করতে হবে। এমন সময় এক সময় ছিল হযরত সাইয়েদুনা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, তাবেঈ ছিলেন, তার যুগে কোনো ফকির ছিল না যে যাকে ভিক্ষা দেয়া যায় তাকে, মানে আপনার জাকাত দেওয়ার জন্য মানুষ খুঁজে পাওয়া যেত না, এত জাকাতের অর্থ বের হতো এবং কোষাগারে, রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো, সেখান থেকে যারা গরিব দুঃখী, যারা অসহায় আছে তাদেরকে সেখান থেকে তাদেরকে স্বাবলম্বী করা হতো। তা আমরাও যদি চাই যে সমাজ থেকে যদি আমরা ভিক্ষাবৃত্তি দূর করতে, তাহলে আমাদেরকে এগিয়ে আসতে হবে, পরিপূর্ণ আমাদের যে মাল রয়েছে, মালের জাকাত আমাদেরকে বের করতে হবে ইসলামী আইনের আলোকে, ইসলামী নিয়মাবলীর আলোকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো পারিবারিক কিংবা সামাজিক ব্যাধি নিয়ে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকুন, আর হ্যাঁ, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
দাও ইখলাসে মন।